বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে, যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 16 নভেম্বর, এক অগ্রহায়ণ এবং ফার্সি 25 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ভিয়েনায় আসন্ন পরমাণু সংলাপকে সফল করতে ইরানের কূটনৈতিক তৎপরতা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে আবারও খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে বিএনপির আবেদন এবং সরকারের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রকৃত কারণ এবং এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি নিয়ে একটি আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, বিদেশি সেনা উপস্থিতি শুধুমাত্র নিরাপত্তাহীনতা ও আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে, ইরানি প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া, আমেরিকা বলছে দায়িত্ব জ্ঞানহীন ও ধ্বংসাত্মক পদক্ষেপ। বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে বাংলাদেশের সংসদে বিল পাস। এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সীমানা ও এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি শুধুমাত্র এ অঞ্চলের নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা বাড়িয়ে চলেছে। বিদেশি উপস্থিতির বিপরীতে ইরান মনে করে এ অঞ্চলের দেশগুলো তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম। ইরান সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগলুর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রেসিডেন্ট রাইসি বলেন এ অঞ্চলে বিদেশি উপস্থিতি কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনছে না, বরং আঞ্চলিক সরকারগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা বাড়িয়ে তুলছে। তিনি আফগান প্রসঙ্গ উল্লেখ করে বলেন দেশটিতে 20 বছর ধরে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, কিন্তু সেখানে তারা হত্যাযজ্ঞ ও রক্তপাত ছাড়া আর কিছুই দিতে পারেনি। এর মধ্য দিয়ে একথা পরিষ্কার হয়েছে যে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আফগানিস্তানের সমস্যা সেদেশের জনগণই সমাধান করবে। প্রেসিডেন্ট রাইসি বলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তৈরির কথা স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা এবং আমেরিকার নির্দেশে এই গোষ্ঠী অপরাধযজ্ঞ ও রক্তপাত ঘটায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক আলী বাকিরি কানি বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী 29 নভেম্বর পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা হতে যাচ্ছে তার প্রধান অগ্রাধিকার থাকবে তেহরানের উপর থেকে কার্যকরভাবে মার্কিন নিষেধাজ্ঞা দূর করা।
গতকাল রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াবকভ এবং চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওঝুর সঙ্গে ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন আলি বাকেরি কানে। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং স্পেনের কর্মকর্তাদের সঙ্গে আসন্ন ভিয়েনা বৈঠক নিয়ে সিরিজ আলোচনার কথা উল্লেখ করে ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বাকেরি কানি বলেন, আসন্ন আলোচনায় মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করে নেওয়া জরুরি এবং ইরানের পক্ষ থেকে এ বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আলোচনা সফল হওয়ার একমাত্র পথ, যার ফলে ইরান ঐতিহাসিক চুক্তি থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবে। সম্প্রতি তিনি ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং স্পেন সফর করেছেন। এ সফরের অংশ হিসেবে তিনি স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরার সঙ্গে বৈঠক করেন, যিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে ভিয়েনা আলোচনায় সভাপতিত্ব করে আসছেন। ইউরোপ সফর সম্পর্কে বাকেরি কানি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে বলেছেন, ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে সরিয়ে নেওয়ার বিষয় নিয়েই তিনি এই সফরে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া, তাকে দায়িত্ব জ্ঞানহীন ও ধ্বংসাত্মক পদক্ষেপ বলে নিন্দা করেছে আমেরিকা। এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার নিজস্ব একটি স্যাটেলাইট চুরমার হয়ে বিক্ষিপ্ত চূর্ণ বিচূর্ণ মহাকাশের কক্ষপথে ছড়িয়ে পড়ে। এর ফলে যে ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে মহাকাশে, তার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রুরা ক্যাপসুলের ভিতর আশ্রয় নিতে বাধ্য হন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস গতকাল এক ব্রিফিংয়ে বলেছেন, রাশিয়ান ফেডারেশন বেপরোয়াভাবে তাদের নিজস্ব একটি স্যাটেলাইট ধ্বংসের মাধ্যমে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষা ছিল ধ্বংসাত্মক। পরীক্ষার ফলে কমপক্ষে 1500 টুকরো ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে। এগুলো কক্ষপথে ঘূর্ণায়মান, আরও ছোট কয়েক হাজার টুকরো কক্ষপথে ঘূর্ণায়মান। বর্তমানে এসব ধ্বংসস্তূপ সব জাতির স্বার্থের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে গতকালই মার্কিন স্পেস কমান্ড বলেছিল, মহাকাশে আবর্জনা সৃষ্টিকারী কিছু একটা ঘটেছে, তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করেনি। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস এক টুইটার বার্তায় বলেছে, যেসব বস্তু কক্ষপথে ছিল তা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় রাশিয়া তার স্যাটেলাইট কসমক 1408 ভেঙে ফেলেছে বলেই মনে হচ্ছে। এই গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল 1982 সালে। এর ওজন 1 টনেরও বেশি। সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তুরস্ক সফর করতে যাচ্ছেন। আমিরাত এবং তুরস্কের মধ্যে কয়েক বছরের উত্তেজনার পর তিনি এই সফরের পরিকল্পনা নিয়েছেন। আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সম্পর্ক মেরামত করার লক্ষ্য নিয়ে মূলত তিনি এই সফর করবেন বলে তুরস্কের দুই কর্মকর্তা গতকাল জানিয়েছেন। তুরস্কের এক কর্মকর্তা জানান, আগামী 24 নভেম্বর আরব আমিরাতের যুবরাজ তুরস্ক সফর করবেন এবং সে সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। তবে অন্য এক কর্মকর্তা জানান, সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এক দশক আগে কথিত আরব বসন্ত বা ইসলামী জাগরণ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ের নামে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এর অংশ হিসেবে লিবিয়ার গৃহযুদ্ধে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতেও দুদেশের অবস্থান দুই মেরুতে। শুধুমাত্র সিরিয়া ইস্যুতে দুদেশের অবস্থান অনেকটা এক বিন্দুতে ছিল। গত আগস্ট মাসে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান জানান, তাঁর দেশ ও আমিরাতের মধ্যকার সম্পর্ক উন্নত হচ্ছে, যার ধারাবাহিকতায় আমিরাত তুরস্কে বড় ধরনের বিনিয়োগ করতে পারে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 2531 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে একটি বিল পাশ হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে সংসদে নতুন একটি নিরাপত্তা বিল পাশ হয়েছে। এর আগে প্রণীত জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 অধীনে জাতির পিতার পরিবারের সদস্যরা বর্তমান নিরাপত্তা পেয়ে আসছেন। নতুন আইনের ফলে এখন এসএসএফ তাদের নিরাপত্তা দেবে। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 যাই থাকুক না কেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য এখন থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী আইনকে প্রাধান্য দেওয়া হবে। আজ মঙ্গলবার সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স বিল 2021 সংসদে পাশের জন্য প্রস্তাব করেন এবং তা কণ্ঠভোটে পাশ হয়। গত 3 সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এছাড়া বিলের উপরে দেওয়া জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো হয় এবং সংসদীয় প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়। উল্লেখ্য, 1986 সালের একটি অধ্যাদেশ দিয়ে বর্তমানে বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সামরিক আমলে প্রণীত ওই আইন বাতিল করে বাংলায় নতুন করে আইন করতে এই বিলটি আনা হয়। এ বিলে জাতির পিতার পরিবারের সংজ্ঞায় বলা হয়েছে, বঙ্গবন্ধুর 2 কন্যা এবং তাদের সন্তানাদি এবং ক্ষেত্রমতে ওই সন্তানাদির স্বামী বা স্ত্রী এবং তাদের সন্তানাদি, সরকারি গেজেট দিয়ে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরাও এই আইনের আওতায় নিরাপত্তা পাবেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই বলেছে, বাংলাদেশের প্রতিরক্ষা খাত দুর্নীতির উচ্চ ঝুঁকিতে রয়েছে। সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে নিউজিল্যান্ড। আজ গভর্নমেন্ট ইন্টিগ্রিটি ইন্ডেক্স বা জিডিআই বা সরকারি প্রতিরক্ষা শুদ্ধাচার সূচক 2020 প্রকাশ করে সংস্থাটি বলছে, প্রতিরক্ষা খাতে দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা অতি দুর্বল। 86টি দেশ নিয়ে প্রকাশিত এই সূচক অনুযায়ী 62% দেশেরই প্রতিরক্ষা খাত উচ্চ থেকে সংকটজনক দুর্নীতির ঝুঁকিতে রয়েছে। আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক বিজ্ঞপ্তিতে টিআই এর এই সূচকের ফলাফল তুলে ধরা হয়। সূচকে বাংলাদেশের ফলাফলে উদ্বেগ প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ সূচক বাংলাদেশের প্রতিরক্ষা খাতে দুর্নীতি বিরাজ করছে এমন কোন তথ্য বা বিশ্লেষণ দিচ্ছে না, তবে খাতটিতে শুদ্ধাচার ঘাটতি ও দুর্নীতির ব্যাপক ঝুঁকির ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সীমানা ও এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় আনা প্রস্তাব পাশ হয়েছে। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের সীমানা ও এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ হয়েছে। আজ মঙ্গলবার ওই বিষয়ে বিধানসভায় কমপক্ষে 1.5 ঘন্টা ধরে আলোচনার পরে ভোটাভুটির দাবি জানান বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ভোটাভুটি হলে শাসক দলের প্রস্তাবের পক্ষে ভোট দেন 112 জন বিধায়ক। অন্যদিকে বিরোধী দলের পক্ষে ভোট পড়ে 63। এর ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনা বিএসএফের সীমান্ত এলাকা বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আনা ওই প্রস্তাব পাশ হয়ে যায়। এ প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় নেতা ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ বলেন,
প্যারামিলিটারি ফোর্স বিএসএফ এই জাতীয় বাহিনীকে নিযুক্ত করবার ক্ষেত্রে রাজ্যের অনুমোদন দরকার। অথচ দেখা যাচ্ছে রাজ্যের কোনো অনুমোদন বা রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করে পশ্চিমবঙ্গের রাজ্যের সীমানা বিএসএফ এর হাতে নজরদারি করবার লক্ষ্যে 15 থেকে 50 করা হয়েছে,
বলছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভারতে পশ্চিমবঙ্গ অসম ও পাঞ্জাবের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধিতে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসীরা দায়েশের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী। তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল গাফফার মোহাম্মদী গতকাল জানিয়েছেন, অভিযানে অন্তত দায়েশের 4 সন্ত্রাসী নিহত এবং 10 জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, গত 24 ঘণ্টায় কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকায় দায়েশের সম্ভাব্য আস্তানা টার্গেট করে বহু অভিযান চালানো হয়েছে। আব্দুল গাফফার মোহাম্মদি জানান, নিহত 4 সন্ত্রাসীর মধ্যে একজন তাদের আস্তানায় বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিয়েছে। পরে তালেবানের একজন কর্মকর্তা জানিয়েছেন, দায়েশ বিরোধী অভিযানের সময় ক্রস ফায়ারে পড়ে 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগানিস্তান জুড়ে দায়েশ সন্ত্রাসীরা একের পর এক বোমা হামলা চালানোর পর তালেবান গোষ্ঠী এই অভিযান শুরু করেছে। গতকাল সকালের দিকেও দায়েশ সন্ত্রাসীরা রাজধানী কাবুলের উপকণ্ঠে হামলা চালায়। গত সপ্তাহে কাবুলে একটি মিনিবাসে চালানো বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে তাকফিরি এই গোষ্ঠী। এছাড়া আফগানিস্তানের হাজারা শিয়া সম্প্রদায়ের উপর এই গোষ্ঠী বিভিন্নভাবে হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে সৌদি সমর্থিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে 10 বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানিয়েছে ইয়েমেনের সালভেশন সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনায় ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করে বলেছে, বন্দীদেরকে ঠান্ডা মাথায় হত্যা করে সৌদি সমর্থিত গেরিলা গোষ্ঠী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং যুদ্ধাপরাধ করেছে। এই ঘটনার মধ্য দিয়ে তৃতীয় জেনেভা কনভেনশন চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। 1949 সালে গৃহীত জেনেভা কনভেনশনে বন্দীদের উপর হত্যা ও নির্যাতন চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলা হয়েছে। ইয়েমেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এবং তাদের ভাড়াটে তাকফিরি সন্ত্রাসীরা ব্যাপকভাবে ইয়েমেনের সেনা ও জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অঙ্গহানি এবং গোপন বন্দিশালায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বন্দী রেখে ভয়াবহ অপরাধ চালিয়ে যাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এরপর যে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় এবারের আলোচনায় ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেওয়ার বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার পাবে, এজন্য ইরানের কর্মকর্তারা জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী 29 নভেম্বর পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে। এবারের আলোচনায় ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেওয়ার বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার পাবে, এজন্য ইরানের কর্মকর্তারা জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং তারা সংলাপকে সফল করতে হলে বেশ কিছু শর্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাওয়ের সাথে টেলিফোন আলাপে ভিয়েনা বৈঠকের প্রাককালে আলোচনার প্রধান বিষয়বস্তুর কথা স্মরণ করে দিয়ে বলেছেন, সব পক্ষ এ ব্যাপারে একমত যে পরমাণু সমঝোতায় অচল অবস্থার জন্য আমেরিকাই দায়ী। এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি গতকাল রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওঝুর সঙ্গে ভিডিও কনফারেন্সে আসন্ন ভিয়েনা আলোচনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের উপর আরোপিত অবৈধ মার্কিন সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপরই ভিয়েনা বৈঠকে সফলতার বিষয়টি নির্ভর করছে। এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স, জার্মানি, স্পেন ও ব্রিটেন সফর করে ওই দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে আসন্ন পরমাণু আলোচনাকে সফল করতে হলে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। মার্কিন কর্মকর্তারা এখন পর্যন্ত ইরানের দাবির বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নেননি, যদিও তারা পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ দেখাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতায় ফিরে আসার পথে বিরাজমান বাধা দূর করা থেকে এখনও বিরত রয়েছেন এবং তিনি ইরানের বিরুদ্ধে হোয়াইট হাউসের সাবেক নীতি অনুসরণ করে চলেছেন। ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের আলোচনা শুরুর প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসে পাঠানো এক চিঠিতে ইরানের ব্যাপারে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও এক বছর নবায়ন করেছেন। বাস্তবতা হচ্ছে, একদিকে মার্কিন বেআইনি নিষেধাজ্ঞা, অন্যদিকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইউরোপও গড়িমসি করায় ইরান এবার কঠোর অবস্থানে গেছে এবং যে কোনো চুক্তি বাস্তবায়নের পূর্ণ নিশ্চয়তা চায় তেহরান।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে। এখন যে অবস্থায় আছেন তাতে আবেদন নতুন করে বিবেচনার কোনো সুযোগ নেই। মঙ্গলবার জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপিত বিরোধী দলীয় নেতা ও উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার বিল 2021 এটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপরে আলোচনায় এমন তথ্য জানান আইনমন্ত্রী।
ওনার সাজা স্থগিত করে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে এই নির্দেশ দিয়েছে। মিসেস খালেদা জিয়া যদি আবারও জেলখানায় গিয়ে আবারও অ্যাপ্লাই করেন তখন আমরা বিবেচনা করব, কিন্তু যেই অবস্থায় আছেন সেই অবস্থায় এই 401 ধারায় এই কোনো পদক্ষেপ নতুন করে বিবেচনার কোনো সুযোগ নাই।
আইনমন্ত্রী যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন তার সামনের আসনে ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী পেছনে ফিরে আইনমন্ত্রীকে বিএনপির কিছু অতীতের কথা স্মরণ করিয়ে দেন। পরে আইনমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি যেসব সুযোগ সুবিধা ভোগ করেন খালেদা জিয়া তার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন, আর এটা পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার কারণে। সাজা স্থগিত রেখে মুক্তির শর্তে তার বাসায় অবস্থান করা এবং বাসায় থেকে চিকিৎসা নেবার কথা থাকলেও উনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, কোনো বাধা দেওয়া হয়নি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ ও দুর্বল, তাই এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি। রাজধানীর নয়াপল্টনে আজ মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল এমন দাবি জানান।
অবিলম্বে তাকে বাইরে চিকিৎসা করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক, কারণ তার যদি কিছু হয়ে যায় তখন সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে। অনেক ধরনের অসুখের, এই অসুখগুলো যদি সত্যিকার অর্থেই সুস্থ চিকিৎসা করতে হয়, মানবতার স্বার্থে তাকে বাইরে চিকিৎসা করবার সুযোগ দেওয়া হোক।
এর আগে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছে হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। এর প্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে নিতে আবারও সরকারের কাছে আবেদন করা হয়েছে। এছাড়া খালেদা জিয়াকে বিদেশে নেবার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ধর্পণ।
ধর্পণ। শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
ধারাবাহিক এ আলোচনা অনুষ্ঠানে আমরা পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রকৃত কারণ এবং এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করি। আশা করি আজকের আলোচনায়ও শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পশ্চিম এশিয়ার অতীত ইতিহাস এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণে দেখা যায় 2014 সাল থেকে যত যুদ্ধ ও সহিংসতা হয়েছে তার বেশিরভাগই ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপিয়ে দেওয়া। কোনো কোনো যুদ্ধে মার্কিন সেনারা সরাসরি অংশ নিয়েছে। এর পাশাপাশি মার্কিন সরকার এ অঞ্চলের কয়েকটি আরব দেশের কাছে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করে তেল বিক্রি বাবদ বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে করে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও উত্তেজনা জিইয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য বাস্তবায়নে দখলদার ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও কাজ করছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব সম্মিলিত ভাবে এ অঞ্চলে গোলযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে। ফিলিস্তিনিদের অধিকার খর্ব করা, ইয়েমেনে নিরীহ মানুষ হত্যা এবং দখলদার ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা তাদের ওই যৌথ ষড়যন্ত্রেরই ফসল।
এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি ও শক্তির ভারসাম্য মুসলিম বিশ্বের অনুকূলে রয়েছে এবং মুসলিম সরকার ও জাতিগুলোর দায়িত্ব হচ্ছে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার প্রতি সমর্থন দিয়ে তাদের রক্ষায় এগিয়ে আসা। তিনি ফিলিস্তিনিদের মধ্যকার ঐক্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, এই ঐক্যের ভিত্তি হতে হবে ইসলামের জিহাদি প্রেরণাকে ধারণ করে এবং শত্রুর উপর আস্থা না রেখে। ফিলিস্তিনিদের আসল শত্রু অর্থাৎ যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েলের উপর নির্ভর করা কোনোভাবেই উচিত নয়। ইরানের সর্বোচ্চ নেতা গাজা, বাইতুল মোকাদ্দেস, জর্দান নদীর পশ্চিম তীর ও 1948 সালে দখলীকৃত এলাকার সব ফিলিস্তিনিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে শত্রুর আগ্রাসন মোকাবেলা করতে হবে এবং নিজেদের সামর্থ্যকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে।
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় দুর্বল কিছু আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের চেষ্টা ইসরায়েলের জন্য আরেকটি দুর্বলতা হিসেবে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এসব পদক্ষেপ ইসরায়েলকে রক্ষায় কোনো সহযোগিতা করবে না, কেননা বহু বছর আগে মিশরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেও ইসরায়েল আজও দুর্বল রয়ে গেছে। তিনি আরো বলেন, অবশ্য ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলো লাভবান হতে পারেনি, কেননা ইসরায়েলের টার্গেট তাদের জায়গা দখল করা অথবা তাদের সম্পদ হাতিয়ে নেয়া এবং ওই দেশগুলোতে দুর্নীতি ও নিরাপত্তাহীনতার বিস্তার ঘটানো। বিভিন্ন জাতির বিপ্লবের ইতিহাস থেকে দেখা যায়, শত্রুকে মোকাবেলা করতে হলে প্রথমেই তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যের বিষয়ে অবহিত হতে হবে। এরপর শুরুতেই দুর্বল অবস্থায় তাদের উপর আঘাত হানতে হবে। এক্ষেত্রে বড় উদাহরণ হচ্ছে মধ্যপ্রাচ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা IS জঙ্গিরা আমেরিকা ও সৌদি আরবের সমর্থন নিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ ও আগ্রাসনের মাধ্যমে ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও আফগানিস্তান দখলের চেষ্টা করেছিল, কিন্তু ইরানের কারণে শেষ পর্যন্ত তারা সফল হয়নি।
প্রকৃতপক্ষে পশ্চিম এশিয়ায় বর্তমানে যে যুদ্ধ, সংঘাত ও নিরাপত্তাহীন অবস্থা বিরাজ করছে তার কারণ খুঁজতে গেলে বিংশ শতাব্দীতে এ অঞ্চলে মার্কিন সামরিক হস্তক্ষেপ ও সম্প্রসারণকামী নীতির আলোকে মূল্যায়ন করতে হবে। মার্কিন রাজনীতিবিদ ও যুদ্ধবাজ কর্মকর্তারা 1997 সাল থেকে পরবর্তী 25 বছর পর্যন্ত মার্কিন জাতীয় নিরাপত্তা নীতিতে এমনভাবে পরিবর্তন আনে যাতে সারা বিশ্বে মার্কিন স্বার্থ টিকে থাকে এবং সামরিক শ্রেষ্ঠত্ব বজায় থাকে। যুক্তরাষ্ট্র নানা কৌশলে পশ্চিম এশিয়ায় তাদের হস্তক্ষেপ ও উপস্থিতি বজায় রেখেছে। এ লক্ষ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে এ অঞ্চলের দেশগুলোকে পরনির্ভরশীল করে রাখা তাদের অন্যতম কৌশল। কিন্তু ইরান এ অঞ্চলে মার্কিন লক্ষ্য উদ্দেশ্যের বিষয়ে পুরোপুরি অবহিত আছে। সে কারণে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গি ও তাদের মার্কিন সমর্থকের কর্মকাণ্ডের উপর ইরান গভীরভাবে নজর রাখছে। জঙ্গিদের বিরুদ্ধে কঠিন যুদ্ধ করে ইরান এ অঞ্চলকে নিরাপদ রাখার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা ও সদিচ্ছার প্রমাণ দিয়েছে।
ইরানের কর্মকর্তারা বহুবার বলেছেন, এ অঞ্চলকে নিরাপদ রাখতে হলে, উগ্রপন্থার বিস্তার ঠেকাতে হলে এবং সহিংসতার অবসান ঘটাতে হলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে গঠনমূলক সহযোগিতার কোনো বিকল্প নেই। তারা মনে করেন, যতদিন পর্যন্ত এ অঞ্চলে বিদেশি সামরিক হস্তক্ষেপের অবসান না ঘটবে, ততদিন পর্যন্ত পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ এবং শান্তি ও নিরাপত্তা আশা করা যায় না। এতে কোনো সন্দেহ নেই যে পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতার প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলের দেশগুলো সহ আন্তর্জাতিক সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, বিশেষ করে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার স্বার্থে উগ্র আইএস জঙ্গিদেরকে এ অঞ্চল থেকে যত দ্রুত সম্ভব বের করে দিতে হবে। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামী বিপ্লব বিজয় এবং গত 40 বছর ধরে শত্রুর সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ইরান শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তিনি বলেন, শত্রুর মোকাবেলায় ইরানি জাতি কখনো ক্লান্ত হয়নি বা দুর্বলতার পরিচয় দেয়নি এবং নিজের অবস্থান থেকে পিছিয়ে আসেনি।
ইরান প্রমাণ করেছে, সহিংসতা ও আইএস জঙ্গিদের মোকাবেলা করতে হলে দৃঢ় হয়ে ইচ্ছা শক্তির কোনো বিকল্প নেই। ইরান কখনোই এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি কিংবা আগ বাড়িয়ে সামরিক হস্তক্ষেপ করেনি, বরং যারাই নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। বর্তমানে ইরাক ও আফগানিস্তানের ঘটনাবলিতে প্রমাণিত হয়েছে, এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার মার্কিন দাবি আসলে রাজনৈতিক খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ দমনের নামে ইরাক ও আফগানিস্তান দখল করেছিল, কিন্তু এতে করে ব্যাপক নিরাপত্তাহীনতা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি এবং উগ্র জঙ্গি গোষ্ঠীর বিস্তার ছাড়া আর কোনো ফল বয়ে আনেনি।
তো শ্রোতা বন্ধুরা, পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা সৃষ্টির মূল কারণ এবং এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরো আলোচনা করব।
শেয়ারশরেও আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 16 নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সংখ্যালঘুদের দেয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি প্রথম আলো। 21 মাসের প্রকল্প, ছোট প্রকল্পে বড় অসঙ্গতি। যুগান্তর, দুঃখ প্রকাশ তবে সহিংসতা দায় নিতে চায় না ইসি। মানব জমিন, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই। ইত্তেফাক, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে ফের আবেদন। যুগান্তর, আগামী নির্বাচন নিয়ে আগ্রহী বিশ্ব সম্প্রদায়, থাকবে নিবিড় দৃষ্টি কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, তৃণমূল বিজেপি তর্ক, কলকাতার ভোটার নন তৃণমূল, ওকে ঝুনঝুনি ছাড়া কিছুই দেবে না বাবুল। কটাক্ষ দিলীপের, আনন্দবাজার পত্রিকা। হাজারো প্রশ্ন আর প্রবল দুশ্চিন্তার মধ্যেই দেড় বছর পর স্কুল কলেজে হাজির ছাত্রছাত্রীরা আজকাল। বন্ধ প্রকাশ্যে মাছ মাংস ডিম বিক্রি, রুটি রুজি হারিয়ে বিপন্ন আহমেদাবাদের ব্যবসায়ীরা। সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, দুঃখ প্রকাশ, তবে সহিংসতা দায় নিতে চায় না ইসি। এটি বাংলাদেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার বিষয়ে দৈনিক মানব জমিনের একটি শিরোনাম, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন যদি এই সহিংসতার দায় না নেয় তাহলে এই দায় কার? আমরা সবাই জানি দেশের নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং স্বচ্ছ করার জন্য যা যা প্রয়োজন নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নিতে পারবে, এটি তাদের সাংবিধানিক এখতিয়ার, সাংবিধানিক ক্ষমতা। সেক্ষেত্রে নির্বাচনী সহিংসতা ঠেকানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা সরকারকে নির্দেশ দেবে নির্বাচন কমিশন এবং সরকার সেইভাবে ব্যবস্থা নেবে। এখন নির্বাচন কমিশন যদি সেই ব্যবস্থা না নেওয়ার কথা বলে তাহলে সরকার তো ব্যবস্থা নিতে পারবে না, আর যখনই এই ধরনের ঘটনা ঘটবে তার দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কোনোভাবেই এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার যতই বলুন যে এই দায় তাদের নয়, তারা এই দায়িত্ব নেবেন না, কিন্তু প্রকৃতপক্ষে দায় তাদেরকে নিতে হবে, এই দায়িত্ব তাদের।
কয়েক বছরের উত্তেজনার শেষে তুরস্ক সফরে যাচ্ছেন আমিরাতের যুবরাজ। এতে দুদেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা সৃষ্টি হবে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
জি, কয়েক বছরের উত্তেজনার শেষে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ, যিনি কার্যত দেশটির শাসক, তিনি তুরস্ক সফরে যাচ্ছেন। তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তার এই সফরটা অনেকটা আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে অনেকের কাছে, বিশেষ করে যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করেন, বিশ্লেষণ করেন তাদের কাছে। কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্য অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক প্রায় এক দশক ধরে প্রতিদ্বন্দ্বী দেশের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। যেমন লিবিয়া ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত বিদ্রোহী নেতা খলিফা হাফতারের পক্ষে অবস্থান নিয়েছিল, সেখানে জাতিসংঘ সমর্থিত সরকারের পক্ষ নিয়েছিল তুরস্ক। এরকম ভাবে কাতার ইস্যুতে তুরস্কের অবস্থান ছিল কাতারের পক্ষে, সেখানে বিরোধী পক্ষে ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর। মিশর ইস্যুতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের বর্তমান স্বৈরশাসক জেনারেল আব্দেল ফাত্তাহ সিসির পক্ষে অবস্থান ছিল, তুরস্কের অবস্থান মুসলিম ব্রাদারহুডের পক্ষে। শুধুমাত্র সিরিয়া ইস্যুতে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের অলিখিত একটা ঐক্যবদ্ধ অবস্থান ছিল, অর্থাৎ সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে বাশার আল আসাদ সরকারের বিপক্ষে এই দুই দেশেরই অবস্থান ছিল। এই দুই দেশের ব্যাপারে আলোচনা করতে গেলে আরেকটি কথা আসবে, সেটি হচ্ছে যে দুই দেশের সঙ্গে কিন্তু ইহুদিবাদ ইসরায়েলের সম্পর্ক রয়েছে, এবং সংযুক্ত আরব আমিরাত এমন সময় আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করছে যখন ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করেছে। আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠতে চায় সংযুক্ত আরব আমিরাত, একই আকাঙ্ক্ষা তুরস্কের ভেতরে আমরা দেখতে পাচ্ছি। এই যে সম্পর্ক প্রতিষ্ঠা, এটি হতে পারে দুই দেশই অনুভব করেছে যে আঞ্চলিক পর্যায়ে যদি প্রভাবশালী রাষ্ট্র হতে হয় তাহলে বিচ্ছিন্ন থেকে সেই প্রভাবশালী হওয়া কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে সম্পর্ক ঘনিষ্ঠ করাই উত্তম, এমন ভাবনা থাকতে পারে তাদের ভিতরে। তবে আমরা দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে সমর্থন করি। আফটার অল দুটি মুসলিম দেশ, সম্পর্ক উন্নয়ন হোক, সম্পর্ক ঘনিষ্ঠ হোক, এবং তার থেকে আঞ্চলিক দেশগুলো এবং মুসলিম বিশ্ব বিশেষভাবে উপকৃত হবে, এমন প্রত্যাশা আমরা রাখব।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। তৃণমূল বিজেপি তর্ক, কলকাতার ভোটার নন, তৃণমূল ওকে ঝুনঝুনি ছাড়া কিছুই দেবে না বাবুল, কটাক্ষ দিলীপের। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ফের লেগে গেল বাবুল দিলীপে। এবার প্রসঙ্গ আসন্ন পুরভোট। দিন কয়েক ধরেই জল্পনা তৈরি হয়েছে। আসন্ন কলকাতা পুর ভোটে বাবুল সুপ্রিয়কে মেয়র পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারে তৃণমূল। এবার তা নিয়ে বাবুলকে কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তাঁর খোঁচা তৃণমূল ওকে ঝুনঝুনি ছাড়া কিছুই দেবে না। হাজারো প্রশ্ন আর প্রবল দুশ্চিন্তার মধ্যে দেড় বছর পর স্কুল কলেজে হাজির ছাত্রছাত্রীরা। আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, বাজলো স্কুলের ঘণ্টা, দেড় বছর পর আলমারি থেকে বেরোল স্কুলের ইউনিফর্ম, স্নান সেরে স্কুলের গেটে মাস্ক পরে হাজির নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। কোভিড গ্রাফ খানিকটা স্বস্তি দিতেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্কুল খোলার প্রতি যতটা উৎসাহ অভিভাবকেরা দেখিয়েছিলেন মঙ্গলবার, ততটাই উৎকণ্ঠার ছাপ তাঁদের মুখে। কারণ এই স্কুল খোলার সঙ্গেই স্কুলের শিক্ষক থেকে অভিভাবকদের মনে একাধিক প্রশ্নের ভিড় জমেছে। করোনা অতিমারি পর্বের অবসান না ঘটার আগেই খুলেছে স্কুল, অফলাইনের মতো অনলাইনে পড়াশোনাও চালিয়ে যাওয়ার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন। কিন্তু এই অনলাইনে ক্লাস নেয়ার মতো পরিকাঠামো কি সমস্ত স্কুলের রয়েছে, সে প্রশ্ন উঠেছে। বন্ধ প্রকাশ্যে মাছ মাংস ডিম বিক্রি, রুটি রুজি হারিয়ে বিপন্ন আহমেদাবাদের ব্যবসায়ীরা, সংবাদ প্রতিদিনের এশিয়র নামের খবরে লেখা হয়েছে, বড় পরিবর্তন গুজরাটের আহমেদাবাদের খাবারের স্টলগুলিতে। আগে প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবার থেকে আমিষ খাবার বিক্রি করতে হলে তা করতে হবে রেখে ঢেকে। সেই পদক্ষেপের ফলেই এবার শহরের পথে ঘাটে আমিষ বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে বিক্রেতাদের। স্কুল কলেজ ধর্মীয় স্থানের মতো জনবহুল স্থানগুলিতে আর পসরা সাজিয়ে বসতে পাচ্ছেন না তারা। নয়া এই নিয়মের ধাক্কায় এবার রুটি রুজি হারিয়ে অস্তিত্বের সংকটে ভুগছেন ব্যবসায়ীরা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন প্রান্তিক আয়োজনে। এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আজকের আসরে আমরা শুনব মজার একটি গল্প, লোকমান হাকিম ইতিহাস খ্যাত একটি নাম। পবিত্র কোরআন এই নামটিকে অমর করে রেখেছে। কোন ব্যক্তির কাজ, তার আদর্শ, চিন্তা ও অবদানের কারণেই মূলত সে খ্যাতিমান হয়, আলোচিত, সমালোচিত হয়। কিন্তু লোকমান হাকিম ছিলেন নেতিবাচক সমালোচনার ঊর্ধ্বে। কি করে সম্ভব হলো? সমালোচনার ঊর্ধ্বে কাউকে উঠতে হলে তাকে হতে হয় সকল ক্ষেত্রে আদর্শ, সর্বজন স্বীকৃত ও গ্রাহ্য ব্যক্তিত্ব। অবাক করা ব্যাপার হলো এরকমই একজন ব্যক্তি ছিলেন লোকমান হাকিম।
সত্যবাদিতা এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকা, এই দুটি গুণ ছিল লোকমান হাকিমের মজ্জাগত। পেশায় তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি। কিন্তু সততার সুবাদে এই কাঠ মিস্ত্রি সমকালীন সমাজপতিদের দৃষ্টিতে পড়ে যান। এরকমই একজন ধনী লোকের বিশ্বস্ততা অর্জন করেন লোকমান হাকিম। এই ধনীদের একটি গল্পকে কেন্দ্র করে তাঁর আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্যের কথা ফুটে ওঠে। আমরা আজকের আসরে সেই গল্পটি শুনব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
লোকমান প্রায় ধনী ভদ্রলোকের অতিথি হতো। সে নিজে আগে খাবার খেত, তারপর খাবারের বাকি অংশ ওই ধনী লোক খেত, তারপর অন্যরা। লোকমান যদি কোনো কারণে কোনো একটা খাবার না খেত, ওই ধনী লোকটিও সে খাবারে মুখ দিত না। একান্তই যদি নিরুপায় হয়ে খেতেই হতো, তাহলে এমন ভাবে খেত যেন ইচ্ছে নেই কিংবা ক্ষুধা নেই। ওই ধনী লোকের জন্য একদিন কে যেন একটা তরমুজ পাঠিয়েছিল হাদিয়া হিসেবে। লোকটি সঙ্গে সঙ্গে তার এক গোলামকে ডেকে বলল, এক্ষুনি গিয়ে লোকমানকে নিয়ে আসো, লোকমান এসে আগে তরমুজ খাবে, তারপর আমি খাবো। ধনী লোকটির আহ্বানে সাড়া দিয়ে লোকমান যথাযোগ্য সম্মান প্রদর্শন করে লোকজনের কাতারে গিয়ে বসল। ধনী লোকটি একটা ছুরি নিয়ে হাতে হাজির, তারপর ওই ছুরি দিয়ে তরমুজ কাটল।
প্রথম টুকরোটি দিল লোকমানকে খাবার জন্য। লোকমান তরমুজের ওই টুকরোটি এমন ভাবে খেতে শুরু করলো যেন মধুর চেয়েও মিষ্টি ওই তরমুজ। বেশ মজা করে খেল। লোকমান খুব মজা করে খাচ্ছে দেখে পরের টুকরোটিও তাকে দিল, কারণ সে সত্যি লোকমানকে ভীষণ ভালোবাসে। লোকমান আবারও বেশ মজা করে তরমুজের টুকরোটি খেল। এভাবে ভালোবাসার প্রচণ্ডতায় পরপর সব টুকরোই মজা করে খেল লোকমান। অবশেষে একটি মাত্র টুকরো বাকি ছিল। ওই টুকরোটি ধনী লোক নিজে খাবে বলে সিদ্ধান্ত নিল। সে বলল, এই টুকরোটি আমি নিজে খাবো, দেখব এবং জানবো তরমুজ কি করে এত মিষ্টি আর সুস্বাদু হয়। লোকমান কি মজা করেই না 17টি টুকরো খেয়েছে। এর পরের কাহিনী শুনবো মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম লোকমানের তরমুজ খাওয়ার গল্প। ধনী লোকটি যখনই তরমুজের শেষ টুকরোটি মুখে দিল এবং খেল, তিতা স্বাদ আর অন্যরকম একটা উটকো ঝাঁঝে তার চেহারায় বিকৃত হয়ে গেল। এত বেশি ঝাঁঝ আর তিতা ছিল ওই তরমুজ যে ধনী লোকটির জিহবা, গলা এবং হলকুমো তিতা হয়ে গেল। ঝাঁঝের তীব্রতা আর তিতার ব্যাপকতার কারণে লোকটি অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হল। বেশ কিছু সময় পর কিছুটা স্বস্তি বোধ করল ধনী লোকটি। অমনি লোকমানকে বলল, সে তুমি কি করে এত ঝাঁঝালো তিতা তরমুজ খেলে? এটা কি ধরনের সৌজন্য? তোমার কি নিজের সাথেও শত্রুতা আছে, নাকি নিজের সুস্থতা আর সুস্বাস্থ্যের সাথে শত্রুতা? আশ্চর্য, তুমি কি করে এত তিতা তরমুজ হাসতে হাসতে খেয়ে ফেললে? এত ধৈর্য পেলে কোথায় তুমি?
লোকমান এবার মুখ খুলল, বলল, আমি তোমার দয়া আর ভালোবাসাময় হাতে দেওয়া খাবার এত বেশি খেয়েছি, তোমার করুণা আর দয়ার মিষ্টি এত বেশি আমার শরীরে প্রবেশ করেছে যে তোমার সেই দয়া আর ভালোবাসার কাছে আমি খুবই তুচ্ছ এবং লজ্জিত। এখন তোমার নিজের হাতে দেওয়া তরমুজের টুকরো যদি তিতাও হয়, সেই তিতাটুকু খেয়ে যদি বিশ্রী আর অখাদ্য বলে মুখ ফিরিয়ে নিই, তাহলে ইতোপূর্বে তোমার দেওয়া নিয়ামতগুলোকে অসম্মান করা হবে। আমি সেগুলোর কদর যে বুঝতে পারিনি সেটাই প্রমাণ হবে। সুতরাং আমার মধ্যে যে আনন্দ, যেভাবে মজা করে খাবার অনুভূতি তুমি দেখেছ, সেসব তোমারই দান। এর পরের কাহিনী শুনব মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। লোকমান বলে যাচ্ছিল, সুতরাং কটুকরু তিতা তরমুজ মুখে নিয়ে তিতা তিতা বলে চিৎকার করে ওঠা নীতি নৈতিকতার সৌজন্যের বিরোধী, এটা কাপুরুষতা। তুমি আমাকে ভালোবেসে যে মিষ্টি খাইয়েছ, আমাকে দয়া করে যে পরিমাণ অনুগ্রহের মিষ্টি তুমি খাইয়েছ, সেসব মিষ্টি সামান্য ওই তরমুজের তিতাকে ছাপিয়ে গেছে। তরমুজের তিতা তোমার দেওয়া ওই মিষ্টির কাছে কিচ্ছুই না। আসলে ভালোবাসা কাঁটাকে ফুলে আর সিরকাকে মাদকতায় পরিণত করে দেয়।
এই গল্পের অভ্যন্তরে লুকিয়ে আছে যে ভালোবাসা, ওই ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা। আর লোকমানের প্রতি ভালোবাসা বান্দার প্রতি আল্লাহর দয়া ও করুণার প্রতীক। আল্লাহকে ভালোবাসলে জীবনের কষ্ট অনুভূত হয় না, এই শিক্ষা নিয়েই আল্লাহকে ভালোবাসতে হয়। তাহলে আল্লাহও আমাদের ভালোবাসবেন। জীবনে চলার পথে বহু রকমের কষ্ট, বহু রকমের বাধা প্রতিবন্ধকতার সামনে আসতে পারে, সেই সব কষ্ট আর বাধা উত্তীর্ণ হতে হবে আল্লাহকে ভালোবেসে। আল্লাহর প্রতি কোন রকম আক্ষেপ আর ক্ষোভ না দেখিয়ে লোকমানের মতো কঠিন তিতা তরমুজ মানে জীবনের বাঁকে বাঁকে আসা কষ্টগুলোকে হাসতে হাসতে মজা করতে করতে বরণ করে নিতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের সময় ফুরিয়ে এসেছে, আজকের গল্পের আসর তাই এখানেই গুটিয়ে নিতে হচ্ছে। যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনলেন। এবার সংক্ষিপ্ত সংবাদ। বিদেশি সেনা উপস্থিতি শুধুমাত্র নিরাপত্তাহীনতা ও আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে, ইরানি প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া, আমেরিকা বলছে দায়িত্বজ্ঞানহীন ও ধ্বংসাত্মক পদক্ষেপ। বঙ্গবন্ধুর পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে বাংলাদেশের সংসদে বিল পাস। এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সীমানা ও এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাস। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাচ্ছি। খুদা হাফেজ। Thank you.
Thank you.